আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আমরা উপস্থিত হয়েছি বারো চাঁদের আমল এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আমরা আরেকটি মাস এবং বিষয় নিয়ে আমরা বয়ান করার চেষ্টা করব। আসুন, বয়ানের বিষয়ে শোনার পূর্বে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত জেনে নিই। হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার রহমত দয়া পাওয়ার নিয়তে আমরাও বেশি বেশি দরুদ পাক পাঠ করার নিয়ত করে নেই। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আজকে আমরা জামাদিয়সানি এই চাঁদের এই মাসে আমাদের কি করণীয় রয়েছে, আমাদের কি বর্জনীয় রয়েছে, অর্থাৎ কোন কোন আমল আমাদেরকে করতে হবে, কি কি কাজ আমাদের থেকে বর্জন করতে হবে, ইনশাআল্লাহ তাআলা তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে জাকির ভাই রয়েছেন, তা আমি প্রথমে আরজ করতে চাই আমাদের করণীয় বর্জনীয়। করণীয় মানে আল্লাহ তাআলার হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এগুলির মধ্যে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে, শরিয়া ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং নেক যে কাজ রয়েছে নেক কাজ নেক আমল আমাদেরকে করতে হবে এবং বদ কাজ যেগুলোই রয়েছে গুনাহের কাজ যা রয়েছে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন নাকি প্রথমে যদি আমরা জাকির ভাই রয়েছেন, যেমন আমাদের মাঝে যদি কারো এই অভ্যাস থেকে থাকে যে মিথ্যা বলার অভ্যাস, তো মিথ্যা বলার অভ্যাস থেকেও আমাদেরকে পরিহার করতে হবে। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে আসসিদকু ইয়ংজি ওয়াল কিজবু ইহলিক, অর্থাৎ সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে
দেয়।
তো আমরা যদি এই মাসে এটাও নিয়ত করে নিই, যাদের মিথ্যা বলার অভ্যাস রয়েছে আমরা মিথ্যা পরিহার করব, জাকির ভাইয়ের কাছে যাব, আমরা এই মাসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা কিছু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। শুরুতেই আপনি মিথ্যা বলার ব্যাপারে শুরু করেছেন, আর এই মাস জামাদিউসানি মাসে যাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানায় যাকে এমন একজন ব্যক্তিকে সত্যবাদী হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যার নামের আগেই আমরা শুনি উপাধি আশিকে একবার সত্যবাদীটা যেহেতু আপনি তুলে ধরেছেন, এই মাসে যদি আমাদের মধ্যে এরকম থাকে কি মিথ্যা বলার অভ্যাস আছে এগুলো যেন ছেড়ে দিই আমরা। আর এই মাসেই সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক। সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে কেউ বলল কি তোমরা যাকে নবী মানো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজে গিয়েছেন, কেউ এসে বলল আরো সে ভ্রমণ করেছেন। সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই কেউ এই কথা বলল কি তোমরা যাকে নবী মানো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সে গিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার দিদারে মেরাজে গিয়েছেন। সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সত্যবাদিতা নিজেও ছিলেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেমন তার আকীদা বিশ্বাস ছিল। সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি আমার নবী বলে থাকে কি আমি মিরাজে গিয়েছিলাম, তো আমার নবী সত্য বলেছেন।
সুবহানাল্লাহ,
আমার নবী সত্য বলেছেন, এতে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই এবং এর মধ্যে কোনো ভেজালও নেই। যদি আমার নবী বলে থাকেন মিরাজে গিয়েছেন, তবে সত্যি আমার নবী মিরাজে গিয়েছেন। এরপরে যে বিষয়টা এখানে চলে আসে কি সত্য মিথ্যার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, পাশাপাশি সত্য বলার যে সুফল রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে, মিথ্যা বলার যে কুফল রয়েছে তাও আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন কি, একটা মিথ্যা শত মিথ্যাকে জন্ম দেয়, একটা মিথ্যা শত মিথ্যাকে জন্ম দেয়। আপনি ঘরের বিষয়ে যদি আমরা দেখি, আপনি বা আমি বা ঘরের মধ্যে গেলাম, যদি আব্বা আম্মা জিজ্ঞাসা করে, ঘরের মানুষ জিজ্ঞাসা করে এতক্ষণ কোথায় ছিলে, এতক্ষণ কোথায় ছিলে, তো যদিও বাবা মার অপছন্দনীয় একটা কাজের মধ্যে ছিলাম, বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে বসা ছিলাম, এটা বাবা পছন্দ করে না, তো বাবার অপছন্দ বিষয়ে আমরা কি বললাম, এখানে মিথ্যা বলে দিলাম কি একটা বলে দিলাম কিছু, কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম বা মসজিদে ছিলাম বা নামাজে ছিলাম, এই একটা আপনার অপছন্দনীয় কাজ আপনার বাবার, যে আপনি বন্ধু বান্ধবের আড্ডায় না বসেন, এটাকে মিথ্যা দিয়ে ঢাকার জন্য একটা মিথ্যা বললেন কি আমি ছিলাম এক জায়গাতে, আত্মীয় স্বজনের বাসায় বলে দিলাম কি আমার কাজিনের বাসায় ছিলাম, তাই না? তো এখন বাবা আবার যদি দ্বিতীয় প্রশ্ন করে তো কার বাসায় ছিলে, এখন এই মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে আর একটা মিথ্যা বলতে হবে, হ্যাঁ আব্দুল করিমের বাসায় ছিলাম বা আব্দুল মুক্তারের বাসায় ছিলাম। আচ্ছা, এরপরে বাবা যদি আবার প্রশ্ন করে যে তাদের বাসা সবাই কেমন আছে, আপনাকে ওই মিথ্যা ঢাকার জন্য আবার একটা মিথ্যা বলতে হবে কি হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা, আবার যদি প্রশ্ন করে তো তোমাকে সেখানে আপ্যায়ন কেমন করলো, কি বলবেন? এখন এক মিথ্যা ঢাকার জন্য আপনাকে কতটা মিথ্যা এখন কি বের হচ্ছে বারবার মিথ্যা, এখন না সে পারে ওখান থেকে বেরিয়ে আসতে, এখন বাধ্য হয় তাকে বারবার প্রশ্নের উত্তর দিতে হয়।
এই জন্যই বর্ণিত রয়েছে আল কিজবু উম্মুল খাতায়া বা আল কিজবু উম্মুজ জুনুব, অর্থাৎ মিথ্যে সকল পাপের মূল বা মিথ্যা সকল পাপের মা।
রাইট,
তো মা থেকে সন্তান জন্ম নেয়, তো এই মিথ্যা থেকে অন্যান্য মিথ্যা বা গুনাহ।
আমি তো একটা মাত্র উদাহরণ দিয়েছি না, এখানে আপনি যদি দেখেন না দুনিয়ার মধ্যে হাজারো মানুষ এক মিথ্যাকে গোপন করার জন্য, এক মিথ্যাকে ঢাকার জন্য, এক মিথ্যা যেন সে এটা মিথ্যা বলে প্রমাণিত না হয়, এই মিথ্যাকে ঢাকার জন্য সে আরও মিথ্যা কথা এখানে কি করে বাড়ায়, প্লাস এর সাথে অন্যদেরকেও মিথ্যুক বানায়। যেমন আমি আপনাকে একটা কথা বললাম, একটা মিথ্যা কথা আপনাকে বলে দিলাম কারো ব্যাপারে, তো এখন আপনি যদি ওই কথাটা কাউকে বলেন যার ব্যাপারে বলছি, তাকে যদি বলে দেন তো আমি জানি আমার সম্মানহানি হবে বা মানুষ আমাকে খারাপ ধারণা, আমি কি বললাম ভাই কথাটা কাউকে বলিয়েন না, বলিয়েন না। এখন আপনাকে যে জিজ্ঞাসা করলো, আপনি যাকে বললেন, এখন এই মিথ্যা খালি ঘুরতে থাকে, এখন পরিবারের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে। এই জন্য যে বিষয়টা শুরু করলেন কি এই মাসে আমরা যদি নিয়ত করে নিই কি ইনশাআল্লাহ তাআলা মিথ্যা আমরা ছেড়ে দিব, আর আশিকে একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় যদি আমাদের মধ্যে এর তার মধ্যে যে গুণ ছিল তার শতভাগের এক ভাগও যদি আমাদের মধ্যে চলে আসে কি আমি মিথ্যা বলা ছেড়ে দেব, তো আল্লাহ তাআলার দয়া হতে পারে কি আমরা আসলেই মিথ্যা থেকে বেঁচে যেতে পারি।
আকবর মানে তো সবচেয়ে বড় সত্যবাদী,
আহা,
সবচেয়ে বড় যে সত্যবাদী যে ব্যক্তির উরুস মোবারক এই চাঁদের,
এই চাঁদের
আমরা এখান থেকেও নিয়ত করতে পারি যে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সত্যবাদী করে দেন
আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন।
সত্যবাদিতার অনেক গুণ রয়েছে, এটা থেকে
আসলে সত্যের মধ্যেই মুক্তি রয়েছে,
সত্যই মুক্তি, জি অবশ্যই,
মিথ্যার মধ্যে মুক্তি নেই, সত্যের মধ্যে মুক্তি রয়েছে, আর সত্য যেটা সেটা সত্যই, আর মিথ্যা যেটা সেটা একদিন সত্য প্রমাণিত হয়ে যায়।
আর মিথ্যা আপনার সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো আপনি যে কোনো একটা বিপদ থেকে বেঁচে গেলেন, কিন্তু এটা সবসময়ের জন্য
না,
দুনিয়াতেও আপনি এটার সাজা ভোগ করতে হবে বা এটার কুফল পাবেন, আর আখেরাতের মধ্যে তো আছেই। তো এইভাবে
করণীয় আর বর্জনীয় এই মাসে যেহেতু তুলেছেন কথাটা, দেখেন কেমন একটা লাঞ্ছিতর বিষয়, এখানে কেয়ামতের ময়দানে যদি আমাকে ডাক দেওয়া হয় মিথ্যুকের ছেলে বলে বা মিথ্যুকের বাবা বলে, কেমন লাগবে আমার কাছে? কিতাবের মধ্যে বর্ণিত আছে এভাবেই, যে যে গুণা করবে সেই গুনাহের নাম নিয়ে কেয়ামতের ময়দানে তাকে ডাকা হবে। যদি আমার ছেলে মিথ্যুক হয়ে থাকে, মিথ্যা কথা বলে দুনিয়াতে, তো তাকে এভাবে ডাকা হবে, যদি আমি মিথ্যা বলে থাকি তো আমাকে এভাবে ডাকা হবে।
আসলে আপনি তো এটা বললেন যে বাবা যদি জিজ্ঞেস করে মা বাবা সন্তানকে কোথায় ছিল, এটা তো আসার পরে মোবাইলের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়, মোবাইলে আমরা অনেক সময় এক গ্রামে থাকি, ফোনে বলে দিই আমি অমুক জায়গায় আছি,
ওই তো বাবা পছন্দ করেন না বিদায় বা মা পছন্দ করেন না, বা আমি ঘরে গেলে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই কারণে কি বলি কথাটাকে ঘুরিয়ে দেয় মিথ্যা বলি।
আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফাংতাহু, অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন এটাকে ধারণ করো, এটাকে গ্রহণ করো। আর ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষিদ্ধ করেছেন সেটাকে বর্জন করো, সেটাকে ছেড়ে দাও, পরিত্যাগ করো। তো এখানে এই আয়াত থেকেও আমরা পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সত্যবাদিতা এনেছেন,
জি
নামাজ এনেছেন, কোরআন এনেছেন, বিভিন্ন যেই সৎ কাজগুলি
আমাদেরকে সঠিক পথ আমাদেরকে
দেখিয়েছেন, এগুলোকে আমাকে আঁকড়ে ধরতে হবে, গ্রহণ করতে হবে,
এগুলোই তো আমাদের জন্য করণীয়।
আর বিশেষ করে যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে,
বর্জন করতে হবে।
যেমন আমরা একটা নিয়ে আজকে কিছুক্ষণ আলোচনা,
আমি আরেকটি বিষয় তুলব, আমাদের করণীয় এই মাসে করণীয় তো আছে, বর্জনীয় মিথ্যা থেকে আমরা শুনলাম কিছু,
আরো অনেকে
আরো আছে,
আছে জি।
একটা দিয়ে উদাহরণ দেওয়া হলো, একটু বোঝানোর চেষ্টা করলাম,
জি
করণীয় যে বিষয়টা এই মাসে, আমি দুইটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি বাণী আগে শোনাচ্ছি, এরপরে করণীয়র কথাটা আমি শোনাবো ইনশাআল্লাহ। সুনানে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসে মোবারকা রয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, আল্লাহ তাআলার জিকির করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়, অতঃপর দুই রাকাত নামাজ আদায় করে, তাহলে সে সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। করণীয় কত কাজ আছে আমাদের জন্য, না? ফজরের নামাজের পরের কথা বলা হয়েছে, যে ফজরের নামাজের পরে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাতে বসে থাকে যতক্ষণ সূর্য উদিত না হয়, এরপরে অর্থাৎ যেটাকে আমরা ইশরাক ও সাশতের নামাজের সময় বলি, হ্যাঁ ইশরাকের নামাজের সময় বলি, এই সময়ের কথা এখানে বলা হয়েছে, যে ব্যক্তি এমন করবে, ইশরাকের দুই রাকাত নামাজ আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবে। দ্বিতীয় একটা আরেকটি হাদিসে মোবারকা সুনানে আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 41 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর যায় নামাজে, নিজের নামাজের স্থানে বসে থাকে, অবশেষে ইশরাকের নফল নামাজ আদায় করে নেয়, এমত অবস্থায় শুধুমাত্র ভালো কথাই বলে, তবে তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়ে বেশি হলেও তাও আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়।
সুবহানাল্লাহ,
এত সুন্দর বাণী আমাদের জন্য হাদিসে মোবারকা, করণীয় তো এগুলাই আমাদের, না?
অবশ্যই
এগুলাই আমাদের করণীয়।
আমাদের আপনার হজ এবং উমরার সওয়াবের কথা বললেন,
জি,
যদিও এখানে হজ এবং উমরা আদায় হয় না,
কিন্তু সওয়াব তার,
কিন্তু সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, যেহেতু আমাদের আল্লাহ তাআলা কি অনেক
দয়াশালী,
দয়াবান, ক্ষমাশীল, আল্লাহ তাআলার ধন ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই, আমরা করব কম কিন্তু আল্লাহ তাআলা দেবেন বেশি
বেশি।
তো আসলেই আপনি যেটা বলেছেন, ইশরাক সাশতের যে সময়টা ফজর নামাজে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ফজর পরে কাজের সন্ধানে আপনার বের হলো, তার সাথে একটা ইমানি পতাকা থাকে,
সুবহানাল্লাহ,
কারণ নামাজটা পরে বের হওয়ার কারণে ইমানি পতাকা থাকে। আর নামাজ পড়া ব্যতীত যারা আপনার কাজকর্মে ব্যবসা বাণিজ্যে বের হয়ে যায়, তার সাথে একটা শয়তান সোয়ার হয়ে যায়, সোয়ার হয়ে যায়, তো সে সারাদিন ধোকা দিতে থাকে। তো আমরা যদি আমাদের দিনকে ফজরের নামাজের মাধ্যমে যদি সম্ভব হয় চোখ খুলে যায়, তাহাজ্জুদের মাধ্যমে শুরু করি,
আমাদের
সুন্দর যাবে, আমলের মধ্যে যাবে। আরেকটি হাদিসে মোবারক এরকম রয়েছে, যে ব্যক্তি 10 বার ফজরের পর 10 বার সুরাতুল ইখলাস, সুরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সারাদিন শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন।
সুবহানাল্লাহ,
তো এই আমলগুলি যদি আমরা আমাদের জীবনের মধ্যে শামিল করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা।
সুনানে ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ডে আরও একটি হাদিসে মোবারকা এ বিষয় রয়েছে, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সাশতের দুই রাকাত নামাজ প্রতিদিন নিয়মিতভাবে আদায় করতে থাকে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় না কেন, তারপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই যে জমাদিউস সানি মাস আমাদের মাঝে, তো আমরা করণীয় দুই তিনটা কাজ হাতে নিয়ে নিই, বর্জনীয় কিছু কাজ নিয়ে নিই, করণীয় কিছু কাজ হাতে নিয়ে নিই। এই মাসে যেহেতু সামনে আমাদের রজব মাস, পবিত্র মাস, এমন একটি মহান মাস, এই মাস আসার পূর্বে আমরা কিছু গুনাহের কাজ, যেগুলো করা উচিত না, শরীয়ত আমাদেরকে বাধা দেয়, এমন কিছু কাজ আমরা হাতে নেই, এগুলো আমরা আস্তে আস্তে এই মাসে ত্যাগ করব। আর এমন কিছু ভালো কাজ যেগুলো করণীয়, এগুলো আমরা কিছু কাজ হাতে নিয়ে নেই যেগুলো আমরা করব। যেমন ইশরাক হতে পারে, সাস্তের নামাজ হতে পারে, আওয়াবিনী নামাজ হতে পারে, 1000 বার দৈনিক দুরুদ সালাম হতে পারে। কেননা রজবের পরে কি মাস আসবে? শাবান মাস আসবে, আমল নামা পরিবর্তনের মাস আসবে। এরপরে কি আসবে? রমজান মাস আসবে। তো আমরা মাসে মাসে নিজের আমলকে পরিবর্তন করার জন্য, বাড়ানোর জন্য, প্লাস করার জন্য যদি আমল নামায় নিজের আমলের মধ্যে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ থাকে, তো আমরা চাই ইশরাক চাস, আওয়াবিন, কোরআনে পাকের তেলাওয়াত, জিকরুল্লাহ, দুরুদ সালাম অ্যাড করার জন্য। তো রজব মাস আসার আগে যদি আমাদের আমল একটু আমরা চিন্তা ফিকির করি, তো দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা কিছু আমলের পরিবর্তন আসবে। রজব মাস আবার যখন আমাদের মাঝে আসবে, আমরা আরও কিছু করণীয় নিয়ে নিব, অর্থাৎ ইবাদত বাড়িয়ে দেব। এরপর শাবান মাস আসবে, আমল পরিবর্তনের মাস, ওইখানে আমরা আরও কিছু আমল বাড়াতে পারি। রমজান মাস তো আমলের মাসই রয়েছে, তাই না?
মাশাআল্লাহ। আসলে আমল আর আমল,
জি,
যতই ইমানদার ব্যক্তির জন্য যতই আমল করা হবে ততই সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তো আমরা এরকম মনের মধ্যে আসতে পারে যে আমি সবসময় নামাজ পড়ব, রোজা রাখব, আমি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা আমার পরিবার পরিজনকে কখন সময় দেব। আসলে ব্যবসার জন্য হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে সত্যবাদী, আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী তারা আম্বিয়াগণ অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে হাসরের ময়দানে উঠবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আমি আমার ব্যবসাকেও যদি সুন্নত মোতাবেক আমি করি, যে আমি আমার জীবন শুরু করলাম দিন নামাজের মাধ্যমে, বা আপনি ইশরাক চাস বললেন, এরপর তো আমাকে কর্মের জন্য অর্থাৎ রিজিকের সন্ধানে বের হতে হবে,
বের হতে হবে।
তো আমি যদি ব্যবসায়িক হই, আমি আমানতদার ব্যবসায়ী হই, আমি সত্যবাদী সততার সহিত ব্যবসা করি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা কি আম্বিয়াগণ আলাইহিমুসসালাম এবং সিদ্দিকগণ এবং সুহাদাগণ যারা শহীদগণ রয়েছেন তাদের সাথে আমাদের হাসর নাশর হবে।
আর হাদিসে পাকের অন্য হাদিসে পাকের মতো এভাবেই আসছে কি দুনিয়াতে যে যার বেশি মহব্বতকারী হবে,
জি,
হ্যাঁ, যে যার মহব্বতকারী হবে প্রতিটা ঘাটিতেই সে তাকেই পাবে। যদি দুনিয়াতে আমরা শয়তানের ধোকায় পড়ে নামাজ বর্জন করি, নামাজকে কাজা করি, নামাজকে ছেড়ে দেই, তো দুনিয়াতেও করলাম এটা, মৃত্যুর সময়ও শয়তান চলে আসবে বাধা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য, কবরেও আমাকে ওটাই পাবো, আর কেয়ামতের ময়দানে আমি যাদেরকে অনুসরণ করছি তাদের সাথে আমাকে উঠতে হবে। কিতাবের মধ্যে আসছে কি শয়তান মানুষের ঈমান নষ্ট করার জন্য ইন্তেকালের সময় আসে, মৃত্যুর সময় এসে ওই ব্যক্তির মুমূর্ষু অবস্থায় এসে তার পাশে বসে যায়, পাশে বসে সে মায়ের সুরত ধরে, বাবার সুরত ধরে, আর বলে আমি তোমার বাবা আছি, তুমি জানো কি আমিও এই ধর্ম পালন করেছিলাম, ইসলাম ধর্ম, কিন্তু এর মধ্যে কিছু পাইনি, আমি কিছু নেই এর মধ্যে, তুমি এই ধর্মকে ত্যাগ করো, এই ধর্ম ছেড়ে দাও, তুমি অন্য ধর্ম গ্রহণ করো। তো সে যদি দুনিয়াতে শয়তানকেই অনুসরণ করতে থাকে না, তো ওই সময়ও সে শয়তানকে অনুসরণ করবে, শয়তানের কথায় সে ফেঁসে যাবে, আর তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সে শয়তানকে দুনিয়াতে অনুসরণ না করে, না নামাজ পড়ে, ইবাদত করে, শয়তানের সকল ধোকা সে অমান্য করে, মানে না, তো ইন্তেকালের সময় যখন আসবে সে ঈমান নষ্ট করার জন্য, সে তখনও লা হাওলা শরীফ পাঠ করবে আর বলবে না আমি তোমার এই কথা বিশ্বাস করি না।
আসলে এক সাহাবী,
জি,
রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ ফরমান যে আমাকে যদি 2 রাকাত নামাজ এবং জান্নাত দেওয়া হয়,
আহা,
যে তুমি জান্নাত নেবে
নাকি 2 রাকাত নামাজ নেবে,
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ করলেন আমি জান্নাত নেব না, আমি 2 রাকাত নামাজ নেব। কেন? জান্নাত হচ্ছে এটা আমার জন্য আর নামাজ আমার রব তাআলার জন্য। আমার আমারটা আমি পছন্দ করব না, আমি আমার রব তাআলার,
আমার আল্লাহ যেটা পছন্দ করে,
পছন্দ করে যে ইবাদত আমি এটা নেব। তাহলে দেখুন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে নামাজের
কেমন ছিল
মহব্বত, কেমন ভালোবাসা, আল্লাহু আকবার। তা আমরা যদি আসলেই আমরা প্রত্যেকটা পর্বে আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমরা ফরজ ইবাদত, ওয়াজিবাত, সুন্নতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদত বাড়াতে হবে। কেননা ফরজ, ওয়াজিব এবং রসুল পাকের সুন্নত যে তরিকা, এগুলি বাদ দিয়ে আমরা নফল ইবাদত, নামাজ, রোজা করলে হবে না। এই জন্য আমাদের এই অনুষ্ঠান তাদের জন্যই যারা ফরজিয়ত, ওয়াজিবাত এগুলো ঠিক রাখে।
এখানে এখানে আরেকটি কথা নিজাম ভাই, সেটা হলো গিয়ে যখন কোনো ব্যক্তি এই 12 চাঁদের আমল বা 12 মাসের যে আমল আছে এগুলো করতে আগ্রহী হয় না, তো ইনশাআল্লাহ আল্লাহ চাহে কি তার মধ্যে ফরজ কখনো হাতছাড়া হবে না, ফরজ তরক সে কখনো করবে না। যেমন ধরো ইশরাক ও সাস্তের নামাজের ফজিলত বললাম আজকে, যদি কোনো ব্যক্তি চায় কি আমি ইশরাক ও সাস্তের নামাজ আদায় করব, তার মধ্যে অটোমেটিকলি এটা কাজ করবে, আরে আমি ফজরের নামাজটা আগে আদায় করি, ফজরের নামাজটা আগে আদায় করি, এরপরে ইশরাক ও সাজদার নামাজ আদায় করি, যেটা আল্লাহ তাআলার হুকুম, এটা আমাকে করতে হবে, বাধ্যতামূলক ফরজ এটা আমার উপরে, তো আমি আগে ফরজ নামাজটা আদায় করি, এরপরে ইশরাক ও সাজদার নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করি। তো নফল ইবাদত বলি, রোজা বলি বা সুন্নতের উপরে আমল করি, যাদের মধ্যে সুন্নতের আমল আছে, যাদের মধ্যে নফল আমল আছে, অবশ্যই তারা ফরজ আদায় করে, তারা জানে কি ফরজের কত গুরুত্ব রয়েছে।
আসলে খুব সুন্দর করে বলেছেন, কেননা নফলের যে ব্যক্তি নফলের গুরুত্ব দেবে তার মধ্যে তো অবশ্যই ফরজের গুরুত্ব থাকবে।
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরজের গুরুত্ব বাড়ানোর জন্যই প্রতিটা ইবাদতের মধ্যেই কিন্তু নফল সুন্নত এগুলো কি আছে, বেষ্টনী আছে। আপনি দেখেন জোহরের নামাজ দেখবেন, আগে সুন্নত আছে, এরপরে ফরজ আছে, এরপর আবার সুন্নত আছে, যাতে করে মানুষের মধ্যে ফরজে কোনো ঘাটতি না হয়, ফরজে কোনো ঘাটতি না হয়। তো এটা আছে আল্লাহ তাআলার অনেক বড় এক দয়া কি আমাদের সওয়াব অর্জনের জন্য বা নেকি অর্জনের জন্য, জান্নাত হাসিল করার জন্য আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর এক ব্যবস্থাপনা আমাদের জন্য করে রেখেছেন।
মাশাআল্লাহ, খুব সুন্দর করে বললেন। তো ইনশাআল্লাহ আমরাও এই নিয়ত করে নিই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে শুনেছি জামাদিউস সানি এই ছাদে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আসলে করণীয় যদি আমরা আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, বর্জনীয় যদি আলোচনা করি সেটাও অনেক সময়ের প্রয়োজন। তো আমরা এক কথা এটা জানি নেই যে আমরা নেক কাজ যতটুকু সম্ভব আমাদের জীবনে নেককির কাজ বাড়িয়ে দিতে হবে এবং গুনাহের কাজ আমাদেরকে পরিহার করতে হবে, সেটাই আমাদের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে জামাদিউস সানি এই চাঁদ নয়, শুধু বারোটি মাসে যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকবো ইমান এবং আমল নিয়ে নেক কাজের মাধ্যমে থাকার তৌফিক দেখ এবং গুনাহের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে যা শুনেছি সে অনুযায়ী নিজে আমল করার নিয়ত করে নেই এবং এই বাণীগুলি অপর নিকট পৌঁছিয়ে আমরা সওয়াবের ভাগিদার হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, আবারও দেখা হবে সামনে আরেক পর্বে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم।